আল্লাহ রসুলের পথে যেন চলি আজীবন, দুজাহানে হয়ে যায় যেন সফল মোর জীবন।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় আকা মদিনা ওয়ালা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন তোমরা মুরসালিন আলাইহিমুসসালামের উপর দরুদ পড়বে, আমার উপরও পাঠ করবে, নিঃসন্দেহে আমি সমস্ত জাহানের রবের রাসূল। صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم صلاة وسلام عليك يا سيدي يا رسول الله খলিফা আমির আহলে সুন্নাতের প্রোগ্রাম সুশৃঙ্খল জীবন স্ক্রিনে আপনারা দেখছেন। খলিফা আমির আহলে সুন্নাত আমাদের সাথে রয়েছেন, কল দিন।
মোহাম্মদ আসলাম আত্তারি মুলতান শরীফ থেকে বলছি। মাশাআল্লাহ, সুশৃঙ্খল জীবন অনুষ্ঠান খুবই সুন্দরভাবে চলছে, জানিসিন আমির আহলে সুন্নাত। আপনার নিকট আমার প্রশ্ন হচ্ছে এই, বর্তমান মানুষের মাঝে দেখা যায় যে মানুষ পরস্পর চুগলি করে, গীবত করে, এ ব্যাপারে মাদানী ফুল ইরশাদ করুন, তাদেরকে কিভাবে বোঝানো যায়, এ কাজ থেকে বিরত রাখা যায়।
দেখুন, গীবত এবং চুগলি করা এটা কোনো নতুন কথা নয়, এটা পুরানো কথা, এখন থেকে নয় আগে থেকে ছিল। তাই তো দেখুন, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবতের অসংখ্য ক্ষতি বর্ণনা করেছেন, চুগলির অসংখ্য ক্ষতি বলেছেন। গীবত ও চুগলি এমন এক জিনিস যার কারণে মানুষের মাঝে পরস্পর দূরত্ব সৃষ্টি হয়, ঘৃণা সৃষ্টি হয়, অর্থাৎ ভালোবাসা সেটা ঘৃণায় রূপান্তর হয়ে যায়, বন্ধুত্ব এটার শত্রুতে রূপান্তর হয়ে যায়। সেটা এভাবে মনে করুন যে এটা হচ্ছে এক প্রকারের বিষ, ভয়ঙ্কর বিষ, সেটা মরণ বিষ, এটা থেকে বেঁচে থাকতে হবে, সম্পূর্ণরূপে বেঁচে থাকতে হবে। এখন এ ব্যাপারে মানুষকে সেটার ক্ষতির উপর চিন্তা করতে হবে, দুনিয়াবী ক্ষতিসমূহ এবং পরকালীন ক্ষতিসমূহের উপর চিন্তা করতে হবে। গীবত হচ্ছে এত ভয়ঙ্কর জিনিস, গীবত হচ্ছে অকাট্যভাবে হারা এবং এটা গুনাহে কবিরা, তাই এর থেকে পরিপূর্ণরূপে বেঁচে থাকতে হবে। অবশ্যই কিছু ক্ষেত্র রয়েছে তাতে গীবতের জায়েজ ক্ষেত্র রয়েছে, সেটাও নির্দিষ্ট, লিমিটেড। এখন মাসআলা হচ্ছে এই, মানুষের নিয়তের উপর। যদিও গীবত জায়েজ, এর নিয়ত কী, প্রপার তার নিয়ত কী ছিল, মূলত সেটা দেখতে হবে। এর ভেতরে এত পার্থক্য থাকা উচিত, আমি যে গীবতের মাধ্যমে তার কথা বলছি তাকে কি ডিগ্রেড করার জন্য বলছি, অথবা এই লোকটিকে সামনে, অথবা এই লোকটিকে সামনের লোকটিকে তার ফিতনা থেকে বাঁচানোর জন্য কথা বলছি। যদি তিনি এই লোকটিকে তার ফিতনা থেকে বাঁচানোর জন্য বলেন, তাহলে গীবত হবে না, কেননা লোকটি তাকে জিজ্ঞাসা করেছেন আমি তার সাথে লেনদেন করব কিনা, তিনি ভালো কিনা যা রয়েছেন, তখন তাকে বলা জায়েজ, বরং আবশ্যক, ওয়াজিব হচ্ছে তাকে বলে দেওয়া। যদি আসল কথা না বলা হয় তাহলে গুনাহগার হবে, যদি সীমা অতিক্রম করে তাহলে তা ভিন্ন মাসআলা, যদি ফিতনা থেকে বাঁচানো হয় সেটা ভিন্ন মাসআলা।
ঠিক,
ইন্নামাল আমালু বিন্নিয়াত,
সুবহানাল্লাহ,
আমল সমূহের নির্ভরতা নিয়তের উপর,
আল্লাহ আমাদের নিরাপত্তা দান করুন,
আমিন। এর জন্য আমির আহলে সুন্নতের একটি কিতাব গীবতের ধ্বংসলীলা, চমৎকার কিতাব, এটি ফয়জানে সুন্নতের একটি অধ্যায়, সেটা অধ্যয়ন করুন, সেটা পড়ুন। আমার জানা মতে সেটার ইংলিশে অনুবাদ রয়েছে এবং বাংলা ভাষাতেও অনুবাদ রয়েছে, বাংলাদেশে বাংলা ভাষাতেও সেটার অনুবাদ রয়েছে।
মারহাবা, জি কল।
খলিফাই আমির আহলে সুন্নতের নিকট আমার আরজ হচ্ছে যে আমি সবার আগে থাকব, সবার উপরে থাকব, এমন চিন্তা করা কতটুকু জায়েজ এবং কোন অবস্থায় জায়েজ এবং কখন ক্ষতি হবে, এ ব্যাপারে কিছু ইরশাদ করুন।
জি দেখুন, যেখানে অহংকার হবে, অর্থাৎ এরা সবাই আমার নিচে থাকুক, আমার পায়ের তলার নিচে থাকুক, আমার ইশারায় তারা সব কিছু করবে, এমন চিন্তা খারাপ। এবং যদি এটা চিন্তা করে যে আমি চাই এদের সবার চেয়ে বেশি ইবাদত করি, আল্লাহ তাআলার নৈকট্য লাভ করি, আমি তাদের আগে চলে যাব, এমন চিন্তা করা অপরাধ নয়, এটা হচ্ছে উত্তম ভাবনা, এতে কোনো সমস্যা নেই। শুধুমাত্র যেখানে কোনো মুসলমানকে ডিগ্রেড করার চিন্তা করে, চিন্তা থাকে সে আমার চেয়ে নিচে নেমে যাক, তাহলে এটা হবে অহংকার, এটা খারাপ হবে, এটা হচ্ছে খারাপ বিষয়। এবং যেখানে বিনয়ও রয়েছে এবং সবার চেয়ে অধিক আল্লাহর নৈকট্য লাভও থাকে, এতে কোনো সমস্যা নেই।
সুবহানাল্লাহ, মারহাবা।
হে আল্লাহ, আমাকে এত সম্পদ দান করুন, আমাকে ইলম দান করুন, হে আল্লাহ আমাকে এটা দান করুন, ওটা দান করুন, প্রার্থনা করেন, রবের নিকট চাইতে কোনো অসুবিধা নেই, কিন্তু যেন অহংকার না থাকে।
ঠিক বলেছেন।
রিগ্রেট যেন না হয় সামনের মানুষটি, সেটা
যখন টাকা আসে বলা হয় যে বান্দার, বলা হয় যে বান্দার চিন্তা পরিবর্তন হয়ে যায়, খেয়াল পরিবর্তন হয়ে যায়, অবস্থার পরিবর্তন হয়ে যায়, চিন্তার পরিবর্তন হয়ে যায়, সবকিছু পরিবর্তন হয়ে যায়, এমনকি ব্যক্তির কথা বলার যেই ধরন রয়েছে এটাও পরিবর্তন হয়ে যায়। অনেক সময় বান্দা এটা চিন্তা করে যে আল্লাহ করিম আমাকে দান করেছেন, তো আমি এমন এমন সমস্ত কাজ, এই সমস্ত কাজগুলো করব, গরিবকে দিব, দানও করব, দিনের কাজও খরচ করব, গরিব আত্মীয় যারা রয়েছে তাদের লালনও করব, কিন্তু যখন সেই টাকা চলে আসে, পেয়ে যায়, সেই অবস্থায় বান্দা সাফ হয়ে উঠে বসে পড়ে। কি বলবেন হুজুর?
আপনি দেখুন, মূলত সম্পদ হচ্ছে এমন জিনিস, সম্পদের কিছু ক্ষতির দিকও রয়েছে। যখন মানুষের কাছে সম্পদ আসে এবং সম্পদের মহাব্বতে যখন ফেঁসে যায়, এটা এভাবে মনে করুন যে যখন লোকটির নিকট 100 টাকা ছিল তখন তিনি 50 টাকা আল্লাহর পথে দান করতেন। আল্লাহ হচ্ছেন দাতা। 1000 টাকা রয়েছে, 500 টাকা দান করে দিলেন, আল্লাহ হচ্ছেন দাতা। যখন কোটি হয়ে যাবে তখন তিনি 50 লাখ দিবেন না, তখন সেটা দান করতে বড় দেখা যাবে। এটা দেখবে না যে 1500 অবশিষ্ট রয়েছে, 50 লাখ অবশিষ্ট রয়েছে। তিনি এটা দেখবেন, শয়তান তাকে এটা দেখাবে যে 50 লাখ মাইনাস হয়ে যাবে, শয়তান এটা দেখাবে। যেমন আপনি দেখুন যে যিনি গরিব, অর্থাৎ গরিব দ্বারা উদ্দেশ্য হচ্ছে যার উপর 1 লাখে 2500 ফরজ হয়েছে, ঠিক আছে, তিনি 2500 সহজে দিতে পারবেন, ঠিক আছে। যদি 1 কোটি হয় তখন 2.5 লাখ দিতে তিনি কিছুটা সংকোচ বোধ করবেন, বরং তা এখনই দেওয়া উচিত। 10 কোটির মধ্যে 25 লাখ আমাকে দিতে হবে, 10 কোটি থেকে যদি 25 লাখ বের করেন তখন তিনি এটা দেখতে পাবেন যে 25 লাখ, তখন শয়তান তাকে এটা দেখাবে। সুতরাং সম্পদ হচ্ছে এমন জিনিস, যত আসে মাল যত বৃদ্ধি পায়, কোনো কোনো মানুষকে দেখা যায় যে তাদের দান দক্ষিণা বেড়ে যায়, এবং কিছু মানুষকে দেখা যায় তাদের কার্পণ্যতা বেড়ে যায়, তাদের কৃপণতা বেড়ে যায়। মানুষ যখন আল্লাহর নিকট সম্পদ চাইবেন তখন আল্লাহ তাআলার কাছে কৃপণতা থেকে পানাহ চাইবেন এবং তার নিকট দান করার দোয়া করবেন, যাতে আল্লাহর পথে বেশি দান করতে পারেন। কেননা কৃপণতা অনেক বড় রোগ, কখনো কৃপণতার কারণে বাড়িও ধ্বংস হয়ে যায়।
আল্লাহ নিরাপত্তা দান করুন।
কখনো স্বামীর নিকট মাল আসতেই থাকে, তারপরেও খরচ করে না, তখন তার বাড়ির সদস্যরা ডিস্টার্ব হতে থাকেন, এভাবে প্রবলেম হয়ে যায়। যখন মাল আসে তখন আল্লাহর নিকট কৃপণতা থেকে মুক্তির জন্য দোয়া করুন, কৃপণতা থেকে পানাহ চান এবং দান করার জন্য দোয়া করুন।
কল নি?
অবশ্যই।
জি,
আমি জসিমউদ্দিন রাওলপিন্ডি থেকে বলছি। মৃতের যে জানাজায় নামাজ হয় সেটা কি একবারই হয় অথবা দুইবার আদায় করা যায়, পড়া যায়? অর্থাৎ যদি আপনি এক এলাকায় পড়তে চান অথপর দ্বিতীয়বার অন্য এলাকার লোকেরা পড়তে চান, তা পড়তে পারবে কি?
জি হুজুর,
দেখুন, জানাজার নামাজ দ্বিতীয়বার পড়া যাবে না, অর্থাৎ এভাবে করা যাবে না যে যদি কোনো একজন ব্যক্তি জানাজা পড়ে নিয়েছেন এরপর তখন অন্যজন আর পড়তে পারবেন না। নিশ্চয়ই এটা আবশ্যক যে কেউ যদি অভিভাবকের অনুমতি ছাড়া পড়ে থাকেন তখন অভিভাবক পড়তে পারবেন, কেননা তিনি হচ্ছেন মূলত ওলি। যদি ইসলামী শাসক পড়ে থাকেন, কেননা তিনি হচ্ছেন মূলত অভিভাবক, ওলি
তিনি। জি ঠিক আছে।
যদি দেখা যায় বর্তমান তো ইসলামী শাসক নেই, এমন সিস্টেম নেই, তাই যদি ওলির অনুমতি ছাড়া অন্য কেউ পড়ে থাকেন তখন ওলির জন্য অনুমতি রয়েছে যে ওলি জামাতও করাতে পারবেন এবং পড়তেও পারবেন।
অনেক সময় এমন হয়ে থাকে যে কোনো একটি শহরে মারা গিয়েছেন, ওনাকে অন্য একটি শহরে নিয়ে যাওয়া হয়, যে শহরে হয়ে থাকে তো সেখানকার লোকেরা নিজেরাও কি করে থাকেন যে নামাজে জানাজা সেখানে পড়ে নেন, অতঃপর যখন নিজের এলাকায় নিয়ে আসে, মৃতকে আনা হয়
সেখানে,
হ্যাঁ, দ্বিতীয়বার পড়া হয়, সেক্ষেত্রে বলা যায় পরবর্তীতে যেটা পড়েছেন এই ক্ষেত্রে তখন ওলি যদি অনুমতি দিয়ে দেন তাহলে দ্বিতীয়বার
পড়া যাবে না,
পড়তে পারবেন না,
পড়তে পারবেন না।
জি কল।
মসজিদ হারাম থেকে জমজমের পানি ভর্তি করে নিতে পারবে কি?
আপনি দেখুন, মসজিদুল হারামে যে জমজম শরীফ রয়েছে তা হচ্ছে সেখানেই পান করার জন্য, তা সেখানেই পান করতে হবে, সেটা বোতল ভরে বাড়িতে নেওয়া যাবে না। আপনি যদি চান ক্রয় করে নিতে পারেন। দেখুন, এটা হচ্ছে মূল্যবান জিনিস, সেটা সামান্য রিয়াল খরচ করে কিনে নিন।
আর সেই জায়গা যেখান থেকে তারা অনুমতি দিয়ে রেখেছে সেখান থেকে কি ভর্তি করা যাবে?
সেখান থেকে ভরে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। সেখান থেকে ভরে নিতে পারেন, কোনো প্রবলেম নেই।
অনেক লোক কোলার থেকেও পানি সংগ্রহ করে থাকে আর ভূতল ভর্তি করে নেন।
স্বয়ং দশ লিটারের হয়, সেটা স্বয়ং দশ লিটারের হয় অথবা পঁচিশ লিটারের হয়, সেখান থেকে যদি আপনি পাঁচ লিটার ভরে নেন, সেখানে ছোট ছোট পাত্র রাখা হয়েছে, পাত্র রাখা হয়েছে, সেখানে বোতল রাখা হয়নি। এটা বিবেকও বলে যে এটা ভরে নিয়ে যাওয়ার জন্য নয়, যদি আমরা ভরে নিয়ে যাই অতঃপর তাদেরকে পুনরায় ভরতে হবে, কোথাও তো ট্যাপ লাগানো থাকবে। যদি কোনো মানুষ পাঁচ লিটার বোতল ভরতে চান তাহলে ট্যাপ থেকে ভরে নিন। বিবেক তো বলে সেটা হচ্ছে কোলার, হয়তো সে কোলার দ্বারা অন্য কোনো কোলার মনে করতে পারেন, সেখানে প্লাস্টিকের কোলার থাকে, সেখানে পানি লিমিটেড থাকে, অর্থাৎ পাইপ লাগানো থাকে মেইন কোলারটি ভরতে হয়।
যেমন মসজিদে নববী শরীফের মধ্যে থাকে।
জি হ্যাঁ, আমি সেটারই কথা বলছি। মসজিদে নববী শরীফ এবং মসজিদুল হারাম, সেখানে মেইন কোলারটা ভরা হয়, অর্থাৎ পেছনেরটা। আমাদের এখানেও কোলার রয়েছে যা মসজিদের বাহিরে লাগানো থাকে, মসজিদের সাথে লাগানো থাকে, কেউ ঘরের মধ্যেও লাগান। যখন সুইচ চাপ দেওয়া হয় তখন মুষলধারে পানি পড়ে, সেখানে পাইপও লাগানো থাকে, সেখানে কোলার এমনটি নয়, প্লাস্টিকের কোলার থাকে।
সে কোলারগুলো থেকে পানি নেওয়া উচিত নয়।
না,
ঠিক আছে। বোতল যেগুলো মানুষ ভর্তি করে নিজেদের তাওয়াফ করার সময় কিংবা সাফা মারওয়ার মধ্যে, সেখানেও তারা ভর্তি করে,
পানিগুলো তো সেখানেই পান করা হবে, এতে কোনো অসুবিধা নেই।
আচ্ছা, যে পাঁচ লিটারের বোতল ভর্তি করে যেভাবে তারা নিয়ে আসে,
তিনি তো পাঁচ লিটার পানির বোতল নিয়ে চক্কর দিবেন না, এমন তো নয়। তিনি তো সেটা নিয়ে তাওয়াফ করবেন না, কেউ যদি দেখেন তখন বলবেন এটা বের করুন, তাকে যেতেই দিবেন না। তাওয়াফের স্থানে মাতাফের মধ্যে কোলার নিয়ে যাওয়ার অনুমতি নেই।
যথার্থ বলেছেন, ঠিক আছে। আচ্ছা, মসজিদে নববী শরীফে একটি দৃশ্য দেখেছি, যখনই নামাজ শেষ হলো না, তো এক লোকের নিকটে আমি পাঁচ লিটারের একটি বোতল দেখতে পেলাম। তিনি ব্যাগ, যেভাবে আমাদের কাছে ব্যাগ থাকে সে ধরনের বোতলও তিনি
সেখানে রয়েছে নিশ্চয়ই। জি, এখানেও পাওয়া যায়।
তো তিনি কি করলেন, যেমনিভাবে খাদেমরা তো সেখানে তারা মানুষের খিদমত ইত্যাদি করে থাকেন, সে সময় থাকেন না তারা, বান্দা কি করলো, সে কুলার একেবারে পেছন থেকে ঘুরালো, অর্থাৎ একটি কুলার যেটা ছিল এভাবে সামনের দিকে এটা রাখা ছিল, আর সাথে কোলার যেগুলো ছিল সেগুলো পেছনে স্ট্যান্ডে যেভাবে রাখে সেভাবে রেখেছে। তো পেছনের কোলারকে তিনি কি করলেন,
এভাবে ঘুরিয়ে
নিয়ে আর নিজের বোতলের মধ্যে তিনি ভর্তি করে নিলেন। একজন খাদেম আসলেন, তিনি নিষেধও করলেন, কিন্তু মানুষ শুনতে চায় না, আর তাকে সে এইভাবে ইশারাও করে যে সে মনে হয় যে তিনি মনে কষ্টও পেয়েছেন এমন
ইশারা দিয়ে।
জি হ্যাঁ জি, এ ব্যাপারে কি বলবেন?
দেখুন, এটা হচ্ছে ভুল, এমনটি করা উচিত নয়। এর দ্বারা অবশ্যই তিনি মনে কষ্ট পাবেন, নিষেধ করাটাই হচ্ছে তার ডিউটি, সেটা তিনিই ভরেছেন এবং সেটা পান করার জন্য রেখেছেন। কোনো কোনো স্থানে লেখা থাকে যে এই জমজমের পানি পান করার জন্য।
ঠিক আছে, কল নিচ্ছি।
যদি কারো দ্বারা কাজ করানো হয় তাহলে কিছু টাকা অ্যাডভান্স দেওয়া হয় এবং অবশিষ্ট টাকা কাজ শেষ হলে দেওয়া হয়। এভাবে অ্যাডভান্স দেওয়া সুদের মধ্যে গণ্য হবে কি?
দেখুন, এটা সুদের মধ্যে গণ্য হবে না, কেননা অগ্রিম পারিশ্রমিক প্রদান করা যায়। যেমন কোনো একজন মানুষ চাকরি করছেন, তাকে ১২ মাসের এক বছরের সম্পূর্ণ অগ্রিম বেতন প্রদান করতে পারবেন, কোনো অসুবিধা নেই, আপনার ইচ্ছা। হয়তো এক বছরের অগ্রিম দিন অথবা এক বছর পরে দিন, উভয়টি জায়েজ। এক বছর পর হলে তার অনুমতি লাগবে, তিনি যদি রাজি হন তবে, এবং এক বছর অগ্রিম হলে সেটা আপনার ইচ্ছা, দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে যেহেতু আপনি কোনো ঋণ নেননি, এতে কোনো অসুবিধা নেই, সুদ সেটা কর্জের উপরেই হয়ে থাকে এবং চূড়ান্ত হয়ে থাকে। এখানে অগ্রিম নেওয়া হলে সেরকম তো কিছুই নেই। দ্বিতীয়ত, আমাদের এখানে প্রচলিত রয়েছে কাজ করার পূর্বে তার পারিশ্রমিক অগ্রিম নেওয়া হয়। নিশ্চয়ই এটা আবশ্যক যে যদি অ্যাডভান্স দেওয়া হয়, এখন ওই লোকটি কাজ করল না এবং অ্যাডভান্স রেখে দিল, এমন করা ভুল, তখন সেটা আত্মসাতের হুকুমে আসবে। যদি তিনি কাজ না করেন, কোনো সমস্যা হলো, তখন তার উপর আবশ্যক যে ওনার অ্যাডভান্স ফেরত দিয়ে দেওয়া। এখন যদিও সেটা টোকেন হোক অথবা বাইনামা হোক অথবা অগ্রিম পারিশ্রমিক হোক, অগ্রিম টাকা নেওয়া হয়েছে যাকে অ্যাডভান্স বলা হয়, যে কোনো উপায়ে যা অ্যাডভান্স নেওয়া হয়েছে টাকার মাধ্যমে সেগুলো ফেরত দিন, সেটা তার উপর আবশ্যক। যদি ফেরত না দেন তাহলে গুনাহগার হবেন।
লোক তেমন রয়েছে, কোথায় ফিরিয়ে দেয়, টোকেন হয়ে গেছে, আপনি টাকা দেননি, এ টোকেন বাদ হয়ে গেছে, আপনি তো সে টাকা এখন আর পাবেন না। মার্কেটের মধ্যে যে নিয়ম চলছে সেটা তো এই নিয়ম।
এটা ভুল, বায়নামা ফেরত দিতে হবে অবশ্যই,
রাখা জায়েজ নেই,
জায়েজ নয়, আত্মসাতের মধ্যে গণ্য হবে। আত্মসাত সেটা এক প্রকার চুরির মধ্যে গণ্য হয়, অন্যায়ভাবে মাল আত্মসাত করা, অন্যায়ভাবে সম্পদ গ্রহণ করা, অন্যায়ভাবে মাল দখলে নেওয়া।
ঠিক আছে, মেসেজও নিচ্ছি। প্রশ্ন করা হয়েছে যে স্ত্রী যদি বাপের বাড়ি গিয়ে আসতে না চায়, এই আমলটা কি যথার্থ হবে?
এটা সম্পূর্ণরূপে ভুল। এখানে দেখতে হবে যে সে বাবার বাড়িতে কেন চলে এসেছে। যদি এমন হয়, মনে করুন তার উপর এত জুলুম হয়েছে, সহ্য করতে পারছে না, এই কারণে যদি চলে আসে সেটা ভিন্ন কথা, এবং এমনি কোনো কথা কাটাকাটি হয়েছে, কোনো প্রবলেম হয়েছে তখন সে চলে এসেছে, ভিন্ন কথা। এর উপর কন্ডিশন রয়েছে। সাধারণত আমাদের এখানে এমন হয় যে অকারণে চলে আসে, এভাবে চলে আসা উচিত নয়।
মা বাবা অনেক সময় মনে করেন আমরা আমাদের সন্তানকে খাওয়াচ্ছি, এমন বাবা যদি সাথে থাকে দেখুন অনেক সময় কিছু ঝগড়া জাটিত হয়ে যায়।
অবশ্যই
সবসময় এর কথা বলছি। অত্যাচার তো যে করবে তাকে সহ্য করতে হবে।
সত্যি
স্বামী স্ত্রীর উপরে জুলুম করতে পারেন না, স্ত্রী স্বামীর উপর
নিশ্চয়ই
ওয়াজ এ ক্ল্যারিটি,
অন্যথায় মৃত্যুর পর বুঝতে পারবে সে কি করেছে।
জুলুমকারীর পরিণাম এমনিতে দুনিয়ার মধ্যেও জুলুম কোন, একজন আল্লাহওয়ালা বলেছেন যে জুলুম হচ্ছে এমন একটি অপরাধ যে যার শাস্তি আল্লাহ করিম দুনিয়ার মধ্যেও
দুনিয়াতেও প্রদান করেন। আল্লাহ ক্ষমা করুন,
আমাদের নিরাপত্তা দান করুন। ওয়ালা আযাবুল আখিরাতি আশাদু ওয়াবাকা, আখিরাতের যে আযাব রয়েছে সেটা তো অনেক কঠিন এবং কষ্টদায়ক। আল্লাহ নিরাপত্তা দান করুন। আমরা একটি নরমাল যে বিষয় রয়েছে তার উপরে আলোচনা করছি, যেমন ঝগড়াঝাটি রয়েছে বউ শাশুড়ির মধ্যে হয়ে থাকে, স্বামী স্ত্রীর পরস্পরের মধ্যে হয়ে গেছে, ননদ ভাবির মধ্যে পরস্পরের মধ্যে হয়ে গেছে, এখন সে আপন মাকে জানাচ্ছে, নিজের বোনদেরকে জানাচ্ছে, এখন মা বলছে তুই চলে আয়, এখন চলে আয়, এখন বোন বলছে বাবা এই কথা শোনার জন্য কি আমাকে আপনি বিয়ে দিয়েছিলেন, নিজের শ্বশুর বাড়িতে থেকে আমি কি এই কথাগুলো শুনবো, তাকে ছেড়ে চলে আসো। তোমার বাবার জন্য মূলত এটা কষ্টের বিষয় নয় তোমাকে লালন পালন করা, বাবা বলছে আরে মা এই লোকেরা তোমাকে সম্মান দিতে পারছে না, তোমাকে যেতে দিচ্ছে না, তাদেরকে ছেড়ে দাও, তুমি এখানে চলে আসো আর আমি তোমাকে লালন পালন করতে পারবো। এইভাবে মা বাবার আপন মেয়ের প্রতি এইভাবে অর্থাৎ এইভাবে বলা আর এই ধরনের কথা বলা, বোনদের এভাবে বলা কিংবা ভাইদের এই ধরনের কথা বলা, আপনি এই ব্যাপারে কি বলবেন?
এভাবে করলে সংসার ভেঙে যায়, রেজাল্ট এটাই হয়। অবশ্যই যদিও মেয়ে অভিযোগ করুক না কেন, পিতামাতার উচিত হল তাকে বুঝানো, ধৈর্য ধারণের শিক্ষা দেওয়া, সহ্য করার মানসিকতা তৈরি করা, তাকে সাহস দেওয়া, তাকে বলা মা দেখো এখন এমন অবস্থা, পরে ভালো হয়ে যাবে, যদিও এমন হয়ে থাকে আমরা তো এখন তোমার কথাই শুনছি, এখন আমরা এক পক্ষের শুনছি, তুমি যা বলছ যদিও সেভাবেই হয় পরে ঠিক হয়ে যাবে এই কথা বলুন। এক পক্ষের শুনে বিশ্বাস করা উচিত নয়, তাতে প্রশ্নের সম্মুখীন হবে। যতক্ষণ পর্যন্ত স্বামীর কথা শুনবেন না কিভাবে বিশ্বাস করবেন যে সত্যি এমন হতে চলেছে? কখনো কখনো কিছু মহিলাদের এমন স্বভাব হয়ে থাকে যে তাদের সাথে সামান্য কিছু হলে সেটা অনেক বড় করে উপস্থাপন করে, কারো কারো এমন স্বভাব থাকে। সেটার উপর কন্ডিশন এটা হবে। দারুল ইফতা আহলে সুন্নাত থেকে সারি পরামর্শ গ্রহণ করুন যদি কোনো প্রবলেম হয়।
দর্শক সেটাই করা উচিত যাতে ঘর বেঁচে যায়,
সংসার স্থায়ী থাকে,
নিরাপত্তার বিধান যেন হয়ে যায়। আল্লাহ আমাদেরকে নিজেদের চলা বলা নিজেদের পদ্ধতি সমূহ ভালো রাখার তৌফিক দান করুন, আর এই জন্য দাওয়াত ইসলামীর দিনী মহলের সাথে আল্লাহ আমাদের যুক্ত থাকার তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবিল আমিন আলাইহি ওয়া আলা আলিহি আফযালুস সালাওয়াতি ওয়াত তাসলিম সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম।
আল্লাহ রাসূলের পথে যেন চলি আজীবন দুজাহান।